আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দেই আজকের এই সুন্দর দিন, সুন্দর আলো বাতাস সব কিছুর জন্য, যে সুযোগ আমরা আজকে লাভ করেছি প্রভুর বাক্যের আলোচনা করার জন্য। আমরা চেষ্টা করি যেন এই বাক্যের মধ্যে দিয়ে আমরা প্রভুকে গৌরবান্বিত করতে পারি তার বাক্য আলোচনার মধ্যে দিয়ে। তো আলোচনার পূর্বে আমরা একটা ছোট গান করব, গানের অংশ বিশেষ, এবং এই গানের পরে আমাদের ভাই আনসারি উনি প্রার্থনা করবেন, তারপরে আমরা আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাব। আসুন আমরা গান করি। সদা তুমি আছো কাছে, এ বিশ্বাস দেহ দাসে, কি আলোকে কি আধারে, কি আলোকে কি আধারে, কি রজনী কি দিবসে, সদা তুমি আছো কাছে, এ বিশ্বাস দেহ দাসে। পাপ চিন্তা এলে মনে, যেন প্রভু সেইখানে, তোমায় উপস্থিত জেনে, তোমায় উপস্থিত জেনে, হৃদয়ে রাখি বসে, সদা তুমি আছো কাছে, এ বিশ্বাস দেহ দাসে।
আসুন আমরা প্রার্থনা যাই। আমাদের স্বর্গের পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু, কেননা তুমি আমাদেরকে সুন্দর দিন দিয়েছ এবং তোমার মহিমের সব দেখতে দিয়েছ প্রভু। আমরা তোমার গৌরব করি, আবার তোমার কাছে আমরা সমর্পিত হই প্রভু। তুমি আমাদেরকে সারাটা দিন ব্যবহার করো, বিশেষ করে আজকের এই মুহূর্তের জন্য তোমার কাছে প্রার্থনা রাখি প্রভু। তুমি পাস্টার থমাস রয়কে আশীর্বাদ করো, যেন তোমার মুখ হয়ে যে বাক্য আলোচনা করবে তা যেন আমরা সবাই বুঝতে পারি, যারা শুনবে তারা যেন সবাই বুঝতে পারে, সেরূপ আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। এই এই পাঠের শেষ পর্যন্ত তুমি উপস্থিত থেকে আমাদের তুমি দয়া করো, যিশুর নামে প্রার্থনা চাই,
আমেন। সো আমরা প্রভুর গৌরব করি যে আরেকটি দিন আমরা এই সুযোগ পেয়েছি যেন প্রভুর বাক্যের বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বিশ্বস্ততা এবং সততা। বিশ্বস্ততা এবং সততা আমাদের জীবনের জন্য, আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয়, কারণ আমাদের প্রভু বিশ্বস্ত এবং তিনি চান যেন তার সন্তানেরাও বিশ্বস্ত থাকেন। ঈশ্বর চান তিনি যেমন বিশ্বস্ত, আমরাও যেন তেমনি বিশ্বস্ত হই বা থাকি। সো সেই প্রসঙ্গে আমরা একটা বাইবেল পদ পাঠ করব, দ্বিতীয় তিমুথীয় দুই অধ্যায় ১৩ পদ। দ্বিতীয় তিমুথীয় দুই অধ্যায় ১৩ পদ আমরা পাঠ করি।
আমরা যদি অবিশ্বস্ত হই তিনি বিশ্বস্ত থাকেন, কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না।
আমেন, আমেন। সো আমরা যদি, এখানে পরিষ্কার লেখা হচ্ছে যে আমরা যদি অবিশ্বস্ত হই তিনি বিশ্বস্ত থাকেন, কি আশ্চর্য বিষয় না? সাধারণত তো মানুষের ধারণা যে তুমি যদি অবিশ্বস্ত হও আমি অবিশ্বস্ত, আর তুমি বিশ্বস্ত হইলে আমিও বিশ্বস্ত। কিন্তু ঈশ্বরের নীতি, ঈশ্বরের চরিত্র, তিনি সবসময় বিশ্বস্ত, তিনি কখনো অবিশ্বস্ত থাকেন না, কারণ তিনি এমন বিশ্বস্ত যেটা এখানে লেখা রয়েছে যে তিনি আপনাকে অস্বীকার করতে পারেন না। তিনি আপনাকে অস্বীকার করতে পারেন না। সো যেখানে আমরা দেখতে পাই যে তিনি আপনাকে অস্বীকার করতে পারেন না, সো কিন্তু আমরা আমরা নিজেদেরকে অস্বীকার করি, আমরা আমাদের কথা বরখেলাপ করি, আমরা বিশ্বস্ত থাকতে পারি না, কারণ ঈশ্বর বিশ্বস্ত। আমরা দ্বিতীয় বিবরণ সাত অধ্যায় নয় পদ আমরা পাঠ করি, সেখানে এই কথা লেখা রয়েছে, অতএব তুমি জ্ঞাত হও, অর্থাৎ তুমি জানো বা বুঝো, তোমার ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর, তিনি বিশ্বসনীয় ঈশ্বর। তিনি কি
বিশ্বসনীয়?
বিশ্বসনীয় ঈশ্বর,
তাকে বিশ্বাস করা যায়,
তাহাকে বিশ্বাস করা যায়। যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে, তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন। সুতরাং আমরা এখানে স্পষ্ট করে দেখতে পাই যে তিনি আমাদের ঈশ্বর বিশ্বসনীয়। সো বিশ্বসনীয় বলতে আমরা কি বুঝি?
যাকে বিশ্বাস করা যায়,
যাকে বিশ্বাস করা যায়,
যার উপরে নির্ভর করা যায়,
যার উপর নির্ভর করা যায়। সো সেই জন্য আমরা বিএমডাব্লিউতে একটা সবসময় একটা কথা বলে থাকি, ফ্রগ। ফ্রগ মানে ব্যাং, এফ আর ও জি, ফ্রগ। আর সেই এফ এ ফুললি, আর এ রিলাই অন, ওতে অন, অ্যান্ড জি তে গার্ড, অর্থাৎ ফুললি রিলাই অন গার্ড, ফ্রগ। সো মাঝে মাঝে আমি দুষ্টামি করে বলে থাকি যে লেট আস বি এ ফ্রগ ইন দ্য আই অফ গার্ড, না, ঈশ্বরের দৃষ্টিতে আমরা যেন ফ্রগ, অর্থাৎ ফুললি রিলাই অন গার্ড, আমরা তাহাতে বিশ্বাস করি, কেননা তিনি বিশ্বসনীয়, তিনি বিশ্বসনীয়। অনেক ক্ষেত্রে আমরা বিশ্বাস করতে পারি না, যে আমরা যখন একটা চেয়ারে বসি, আমার বিশ্বাস যে চেয়ারটা আমার ভার বহন করতে পারবে, কেমন। সো অনেক সময় আমরা ঈশ্বরের উপর, ঈশ্বরের থেকে বেশি মানুষকে বিশ্বাস করি, আমরা ঈশ্বরের কাছে না গিয়ে অনেক সময় আমরা মানুষের উপরে নির্ভর করি বেশি। আবার অনেকে বলে বল বল বাহুবল, অর্থাৎ নিজের বল, নিজের শক্তি, নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে। যেমন গত কালকে একজনের সাথে ফোনে আলাপ করছিলাম এবং তিনি একজনের বিষয়ে বলল যে উনি তো খুবই বুদ্ধিমান, বেশি বুদ্ধি, কেউর পরামর্শ নেয় না, উনি যা মনে করে বুঝে তাই উনি করে, কেমন। সো এখন এইটা অনেক সময় এইটা হয়েছে বল বল বাহুবল, নিজের বুদ্ধিতে মানে সুবুদ্ধিমান বা নিজের বুদ্ধিতে বুদ্ধিমান, কেমন। কিন্তু ঈশ্বরের উপরে যদি আমরা নির্ভর করি, তাহলে তিনি আমাদেরকে সেই জ্ঞান বা বুদ্ধি প্রদান করেন। আর সেই জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে সলোমন। সলোমন তিনি আত্মসমর্পণ পূর্বক প্রার্থনা করে বলেছিলেন যে তোমার, তুমি যে দায়িত্ব আমাকে দিয়েছ এই যে বিশাল জনগোষ্ঠীকে পরিচালনা করার, আমার কোনো জ্ঞান বুদ্ধি ক্ষমতা কিছুই নাই। অর্থাৎ নিজেকে ঈশ্বরের কাছে অত্যন্ত নগণ্য করেছিল, নিজেকে অবনত করেছিল, সাবমিশন, অর্থাৎ তিনি নিজেকে সমর্পণ করেছিলেন সম্পূর্ণরূপে, কমপ্লিটলি, ফুললি, ফুললি তিনি সাবমিটেড হিমসেলফ টু গড, ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে নির্ভর করেছিলেন। সেই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে যেন আমরা যে কোনো অবস্থায় বিশ্বস্ত থাকি, কারণ ঈশ্বর বিশ্বস্ত তাকে বা বিশ্বস্ত ব্যক্তিকে পুরস্কৃত করেন। যেমন আমরা প্রেরিত পাঁচ অধ্যায় অননীয় এবং সাফিরার কথা জানি, কেমন, অননীয় এবং সাফিরা, প্রেরিত পাঁচ অধ্যায় যে গল্প আপনারা জানেন, সেখানে আমরা দেখতে পাই যে তারা বিশ্বস্ত ছিল না, তারা তাদের বিক্রিত জমির যে অর্থ সেই সম্পর্কে তারা বিশ্বস্ত ছিল না, তারা মিথ্যা কথা বলেছিল। সো পিতর তখন বলেছিলেন যে তোমরা যে পবিত্রাত্মার কাছে মিথ্যা কথা বা মানুষের কাছে মিথ্যা কথা বলেছ তা নয়, কিন্তু ঈশ্বরের কাছে তোমরা মিথ্যা কথা বলেছ। সো মিথ্যাবাদীকে, মিথ্যাবাদী ওষ্ঠকে সদাপ্রভু ঘৃণা করেন। ছয়টি বস্তুকে ঈশ্বর ঘৃণা করেন, তার মধ্যে মিথ্যাবাদী ওষ্ঠ। যারা মিথ্যা কথা বলে তাদেরকে ঈশ্বর খুবই ঘৃণা করেন, অর্থাৎ তারা বিশ্বস্ত নয়। সুতরাং যে পাঠের যে উদ্দেশ্য, যে বিশ্বস্ততা এবং সততা যেন আমাদের জীবনে মাল্য স্বরূপ হয়, মালার মতো যেন আমরা তা গেঁথে রাখি। আমরা হিতোপদেশ বারো অধ্যায় সতেরো পদ পড়ি, হিতোপদেশ বারো অধ্যায় সতেরো পদ।
সত্যবাদীর সাক্ষ্যের ফলে উচিত বিচার হয়, কিন্তু মিথ্যাবাদীর সাক্ষ্যের ফলে ভুল বিচার হয়।
সো ঈশ্বর কেন তিনি সত্যবাদীকে ভালোবাসেন? কারণ সত্যবাদী যে কথা বলবে সেই কথা সত্য, এবং সেই সত্যের উপর ভিত্তি করে বিচার হয়। যখন কোনো বিচারক, কোনো বিচারক বা সেই জাজ, তিনি বিচারালয়ে বিচার করেন এবং সাক্ষীর কাছ থেকে সাক্ষ্য শোনেন, কথা শোনেন, তখন তারা হিন্দু ইন্ডিয়ার মধ্যে দেখা যায় তারা গীতা হাতে নিয়ে তারা বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কেমন? অর্থাৎ সাক্ষীর কাছ থেকে যা সত্য কথা শুনতে চায় যেন সত্যের উপরে সে বিচার করতে পারে। আর সেটাই এখানে বলা হচ্ছে যে সত্যবাদের সাক্ষীর ফলে উচিত বিচার হয়। অর্থাৎ যদি সাক্ষীরা সত্য কথা বলে তাইলে উচিত বিচার হবে। কিন্তু বর্তমান যুগে কি সাক্ষীরা সত্য কথা বলে?
সত্য কথা বলে না, যার জন্য উচিত বিচারও হয় না,
উচিত বিচারও হয় না। সো বাইবেল এই কথাই বলে যে সত্যবাদী সাক্ষ্যের ফলে উচিত বিচার হয়, জাজ যদি শুনে যে সাক্ষীরা বা যারা উইটনেসেস আসে বা যারা সাক্ষ্য দিতে আসে কেমন তারা সত্য কথা বলে, তাইলে জাজের বিচার করতে খুবই সহজ। কিন্তু এত দুই পক্ষের উকিল কেন দরকার? এত মানে পাট্টাপাট্টি করতে হবে কেমন? একজন আর একজনের সাথে মতবিরোধ, দ্বন্দ্ব এবং তর্কাতর্কি, আর্গুমেন্ট। আর্গুমেন্ট এই জন্য হয় যে কেউ সত্য কথা বলে না। সো আর্গুমেন্টের মধ্যে দিয়ে যে সত্যটা বাইর হয় সেটার উপরই জাজ বিচার করেন, কিন্তু সেই বিচার সত্য নয়। সো আমরা আর একটা বাইবেল পদ দেখতে পাই, কলসীয় তিন অধ্যায় আট থেকে দশ পদ।
কিন্তু এখন রাগ, মেজাজ দেখানো, হিংসা, গালাগালি এবং খারাপ কথাবার্তা তোমাদের কাছ থেকে দূর করো। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা বলো না, কারণ তোমাদের পুরনো আমিকে তার কাজ শুদ্ধ কাপড়ের মতো ছেড়ে ফেলে তোমরা তো নতুন আমিকে পড়েছ। আমি এই নতুন আমি আরো নতুন হতে হতে তার সৃষ্টিকর্তার মতো হচ্ছে, যেন সেই সৃষ্টিকর্তাকে তোমরা পরিপূর্ণভাবে জানতে পারো।
সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একজন অন্যজনের কাছে মিথ্যা কথা বলো না। অর্থাৎ এখানে বলো না এই জন্য বলা হচ্ছে যে মানুষ বলে, সেই জন্য শাস্ত্রে এই শিক্ষা দেওয়া হচ্ছে যেন আমরা একজন আর একজনের কাছে মিথ্যা সাক্ষ্য না দেই, মিথ্যা কথা না বলি। কিন্তু মিথ্যা কথাটা মানুষের কাছে একটা দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। মানুষ অহরহ যত্র তত্র যে কোনো বিষয় নিয়ে তারা মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না। এবং এই যে সত্য কথা বলে না, এর ফলে কি হয়? অসত্য প্রতিষ্ঠিত হয় মানুষের মধ্যে, কি হয়? অশান্তি হয় মানুষের মধ্যে, দ্বন্দ্ব হয় মিথ্যা কথার ফলে। কারণ অনেক সময় একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা করিয়া সাক্ষ্য দেয় যে অমুক এই কথা বলেছে, আসলে সেই কথা বলে নাই। বা অনেক সময় মানুষের টোন পরিবর্তন করে বা সে যে সেন্সে বলছে সেই সেন্সটাকে অপোজিট করে উল্টা বিরোধী সেন্সে গিয়া আর একজনকে লাগিয়ে দেয় মিথ্যা কথা। এতে কি হয়, ভাই, খ্রিস্টান ভাই হিসাবে, ভাই বোন হিসাবে, কারণ এখানে বলা হচ্ছে যে তোমরা পুরাতন স্বভাবকে পুরাতন কাপড়ের মতো পরিত্যাগ করা। কিন্তু আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করার পরও দেখা যাচ্ছে যে আমরা সেই পুরানো স্বভাব, পুরানো কাপড়ের মতোই
এখনো পরিধান করে আছি,
পরিধান করে আছি, ব্যবহার করছি, কিন্তু সেটা উচিত নয়, বিশেষ করে খ্রিস্টীয় সন্তান সন্ততি, ভাই ব্রাদারের পক্ষে, ভাই বোনের পক্ষে। সো এই জন্য তিনি এই কথা বলছেন যে নূতন হতে হতে আরো সৃষ্টিকর্তার মতো হচ্ছে, যে আমরা যদি পুরাতন কাপড়কে পরিবর্তন করে নূতন কাপড় পরি, অর্থাৎ নূতন স্বভাব আমরা ধারণ করি, না নূতন স্বভাব, তো নূতন স্বভাব যদি আমরা ধারণ করি, দ্বিতীয় করন্থীয় পাঁচ অধ্যায় সতেরো পদের মধ্যে মানে লেখা আছে যে ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয় সকল অতীত হইয়াছে, দেখো সেই সকল নূতন হইয়া উঠিতেছে। উঠিয়াছে উঠিতেছে, এখানে বলছে যে নূতন হতে হতে সৃষ্টিকর্তার মতো, অর্থাৎ আমাদের সেই নূতন স্বভাব, নূতন চরিত্র, সবকিছুর সত্যতা, বিশ্বস্ততা, মৃদুতা, নম্রতা, ইন্দ্রিয় দমন, কেমন এই সমস্ত স্বভাবগুলা, অর্থাৎ পবিত্রত্বার স্বভাব, যেটা আমরা গালাতীয় পাঁচ অধ্যায় ২২ পদ থেকে আমরা দেখতে পাই, যে ওই সমস্ত স্বভাবগুলো যেন আরো ভালো হয়, উন্নত হয়, উন্নত হতে হতে বলছে, বাইবেল বলছে উন্নত হতে হতে সৃষ্টিকর্তার মতো হবে, যেটা প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই ফিলিপীয় ২ অধ্যায় ৫ পদের মধ্যে তিনি বা ৬ পদের মধ্যে বলছে যে তোমরা আমার মতো হও, সেখানে কি বলা হচ্ছে আমার মতো হওয়া, কেমন ঈশ্বরের মতো হওয়া, প্রভু যীশু খ্রিস্ট তিনি এই কথা বলছেন যেন তোমাদের স্বভাব যেন আমার মতো হয়, কেমন সেই বিষয়ে তিনি সেখানে বলা হচ্ছে যে আমাদের স্বভাব চরিত্র যেন প্রভু যীশু খ্রিস্টের মতো হয়, কারণ প্রভু যীশু খ্রিস্টের মধ্যে কোনো হিংসা ছিল না, পাপ ছিল না, কোনো হিংসা ছিল না। আমরা প্রেরিত ১৩ অধ্যায় ৪৫ পদ আমরা পড়ি,
এত লোকের ভিড় দেখে যিহুদীরা হিংসায় পূর্ণ হল এবং পৌল যা বলছিলেন তার বিরুদ্ধে নানা কথা বলে তার নিন্দা করতে লাগলো।
এই যে নানা কথা তার বিরুদ্ধে পৌল যা বলছিলেন, অর্থাৎ পৌল এক কথা বলছেন আর অন্য লোকেরা হিংসা করে, প্রেরিত পৌলের উপরে হিংসা করে তার বিরুদ্ধে নানা কথা, নানা কথা বলতে কি বুঝায়,
বিভিন্ন ধরনের
কথা, উল্টাপাল্টা কথা বলেছে, উল্টাপাল্টা কথা দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে। যীশু খ্রিস্টের বিষয়, যীশু খ্রিস্ট যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা বিষয়ে তারা উল্টো শিক্ষা দিয়েছেন। যীশু খ্রিস্ট যেটা বলেছিলেন যে তিন দিনের দিন এই মন্দির ভেঙে আমি তিন দিনের দিন তা পূর্ণ করব, কেমন সেটা সে বলেছিল যে লিটারালি সলোমনের মন্দির, সেই সলোমনের নির্মিত মন্দিরকে সে ভেঙে ফেলাবে, ভেঙে ফেলাইয়া তিন দিনের দিন আবার গঠন করতে পারবে, যেটা বাইবেল এই কথা বলে যে এই মন্দির বানাতে ৪৬ বছর সময় লেগেছিল, যে বিল্ডিং বানাইতে, যে উপাসনা লয় সলোমন বানাইতে ৪৬ বছর সময় লেগেছিল, সেই বিল্ডিং নাকি বানাইতে লাগবে কত,
ভাঙতে লাগবে
তিন দিন, সরি তৈরি করতে, কেমন যেখানে মানে শুধু একটা দরজা, একটা দরজা বানাইতে যেটাকে সুন্দর দরজা বলে, সেই সুন্দর দরজা যেটা পিতলের তৈরি দরজা যার উচ্চতা হয়েছে ৭৫ ফুট, তাহলে দরজাটার উচ্চতা যদি ৭৫ ফুট হয় এবং তার উপরে আরো আছে, এটা হয়েছে গেট, গেটের একটা দরজা যেটা সুন্দর নামক দরজায়, যে দরজায় কে থাকতো বসে, এক ভিখারি, এক খঞ্জ মানে লুলা ভিখারি থাকতো বসে, আর জোহন এবং পিতর তারা দুইজন সেখান দিয়ে ঢুকছিল সেই সুন্দর, সো সেই সলোমনের সুন্দর নামক দরজাটা বানাতে কত সময় লাগছে আমরা একটু চিন্তা করি না, যেটা ৭৫ ফুট লম্বা, তাইলে পাশে কত, পাশে ছিল ৩০ থেকে ৩৫ ফুট, কেমন, এবং সেই একটা দরজা খুলতে ২৫ থেকে ২৫ জন লোকের দরকার হইতো, তাও মানে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ সৈন্য, ২০-২৫ জন সৈন্য মিলে সেই দরজাটা খুলত এবং বন্ধ করত, তাইলে সেই টোটাল আরো মানে দরজা আছে, কেমন সেটা সুন্দর, দ্য গেট, বিউটিফুল গেট, কেমন সেই বিউটিফুল গেট যদি এত বড় হয় তাইলে সেই দরজা, সেই টোটাল মন্দির বানাইতে কত বছর লেগেছিল, ৪৬ বছর। সো আসলে মানুষ, ফরিসিরা যিশুর বিরুদ্ধে ব্যাখ্যা, অপব্যাখ্যা করলো, এখানে কি বললো যে নানা কথা বললো, যে সে আসলে এই মন্দিরের কথা বলছে, আসলে কি সে মন্দিরের কথা বলেছিল, কি বলেছিল,
তার শরীরের কথা বলছিল, যে তার দেহকে, সে দেহ মৃত্যুবরণ করবে, তিন দিনের দিন আবার উঠবে।
সো নিজের দেহের বিষয়ে বলেছিল, কেমন আমাদের এই যিশুর সেই যে মাংসে তিনি মর্তমান হলেন, সেই মাংস অর্থাৎ মাংসিক দেহ থেকে তিনি তিন দিনের দিন নূতন দেহ ধারণ করবেন, যেটাকে গ্লোরিফাইড বডি আমরা বলি, বা তার নূতন জীবন হবে, কেমন ট্রান্সফর্মড বডি বা পুনর্নির্মিত বা পুনর্গঠিত দেহ নিয়ে তিনি উঠবেন, সেইটা তিন দিনের কথা বলছেন। সো একইভাবে যদি আমাদের মধ্যে অবিশ্বস্ততা থাকে, অসত্যতা থাকে তখন আমরা মানুষের কথাটাকে এক্সাজারেট করি বা আমরা অতিরঞ্জিত করে বলি এবং আরেকজন আরেকজনের সঙ্গে হিংসা সমস্যা জটিলতা ইত্যাদি সৃষ্টি করে দেই। কেমন সো সেই জন্য গীতসংগীত 31 অধ্যায় 18 পদের মধ্যে এই কথা বলা হচ্ছে,
অহংকার ও ঘৃণার ভাব নিয়ে যারা ঈশ্বর ভক্তদের বিরুদ্ধে অসম্মানের কথা বলে তাদের মিথ্যাবাদী মুখ বন্ধ হয়ে যাক।
সো দাউদ এখানে এই কথা বলছেন যে অহংকার ও ঘৃণার ভাব নিয়ে ঈশ্বর ভক্তদের বিরুদ্ধে, আজকে যারা ঈশ্বর ভক্ত এই পৃথিবীতে আছেন তাদের বিরুদ্ধে কত মিথ্যা কথা, প্রেরিত পৌলের বিরুদ্ধে, প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তার বিরুদ্ধে পর্যন্ত, কেমন, এবং প্রত্যেকজন প্রচারক পালকের বিরুদ্ধে সবসময় মানুষ কথা বলে, নানা কথা বলে, কেমন, কিন্তু আর সেটা অসম্মানের কথা বলে, সো তাদের মিথ্যাবাদী মুখ বন্ধ হয়ে যাক। এইটা দাউদ বলছেন যে তাদের মিথ্যাবাদী মুখ যেন বন্ধ হয়ে যায়, যেন তারা, এই বন্ধ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যেন তারা তাদের স্বভাব পরিবর্তন করে, পরিবর্তন করে, স্বভাব পরিবর্তন করা, কেমন। সেই জন্য আমরা এটা বলতে পারি যে আমাদের সত্য সকরীয় 8:16 মধ্যে আমাদের লেখা রয়েছে, সকরীয় 8:16,
এইসব আদেশ তোমাদের মানতে হবে, তোমরা একে অন্যের কাছে সত্যি কথা বলবে এবং তোমাদের আদালতে ন্যায় বিচার করবে যাতে লোকদের মধ্যে শান্তি হয়।
আমেন। সো এই সকরীয়র মধ্যে আমরা যে কথাটা বলছি এবং হিতোপদেশ 12:17 মধ্যে আমরা একই জিনিসটা রিপিটেশন দেখতে পাচ্ছি যে একে অন্যের কাছে সত্য কথা বলবে যেন আদালতে ন্যায় বিচার হয়, সত্য সাক্ষী দেওয়া। কারণ হিতোপদেশের মধ্যে লেখা আছে 12:17, সত্যবাদীর সাক্ষ্যের ফলে উচিত বিচার হয়, কেমন, এবং সকরীয়র মধ্যে আছে যে তোমরা একে অন্যের কাছে সত্যি কথা বলবে যেন আদালতে ন্যায় বিচার হয় এবং তোমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। সত্য কথা বললে অনেক সময় মানে নিজে হয়তো ক্ষতি হতে পারে, অনেক সময় ক্ষতি হয় সত্য কথায়, কিন্তু সেই ক্ষতি জাগতিক, সেইটা কোনো চিরদিনের জন্য না, সেইটা আত্মিক জীবনের ক্ষতি নয়, সেটা জাগতিক ক্ষতি হতে পারে। জাগতিক ক্ষতি মানে সত্য কথা বললে হয়তো আমাদের ট্যাক্স বেশি দিতে হবে, সত্য কথা বললে আমরা মেডিকেল বেনিফিট না পাইতে পারি, আমরা সোশ্যাল বেনিফিট না পাইতে পারি, কেমন, হয়তো সত্য কথা বললে এই ধরনের ক্ষতি হতে পারে, অর্থনৈতিক ক্ষতি হতে পারে, অনেক সময় মান সম্মানেরও বিষয় হতে পারে। একটা ঘটনা ঘটেছে পরিবারের ব্যাপারে বা ব্যক্তির জীবনে বা সামাজিক জীবনে, যখন মানুষ এটা অস্বীকার করে এবং মিথ্যা কথা বলে, তাতে কি হয় মানে তার জাগতিক সম্মান থাকে, কেমন, কিন্তু আসলে ঈশ্বরের কাছে সে ঘৃণার পাত্র হয়, কারণ ঈশ্বর মিথ্যাবাদীকে ঘৃণা করেন, ঈশ্বর মিথ্যাবাদীকে ঘৃণা করেন, যেটা আমরা বাক্যের মধ্যে দেখেছি। ঈশ্বর চান না যে আমরা মিথ্যা কথা বলি। হিতোপদেশ 16:13 মধ্যে লেখা রয়েছে, হিতোপদেশ 16:13,
সত্যবাদী মুখ রাজাদের আনন্দ দেয়, যে লোক সত্য কথা বলে রাজারা তাকে ভালোবাসেন।
আমেন। সো সত্যবাদী মুখ রাজাদের আনন্দ দেয়, সত্য কথা যখন বলা হয় তখন রাজা প্রজা সবার মধ্যে আনন্দ থাকে, কারো মধ্যে কোনো ক্ষতি থাকে না। হিতোপদেশ 30:8 আমরা দেখতে পাচ্ছি,
চলনা এবং মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে রাখো, আমাকে গরিব বা ধনী করো না, যে খাবার আমার দরকার কেবল তাই আমাকে দিও।
সো হিতোপদেশ সলোমনের প্রার্থনা দেখেন কত গুরুত্বপূর্ণ, কেমন, যে ছলনা করা, অসত্যতা, মিথ্যা কথা, এই সমস্ত আমার কাছ থেকে দূর করো, দূর করো, আমি যেন মিথ্যা কথা বলে আমি না খাই, মিথ্যা কথা বলে যেন আমি না চলি। কারণ তিনি শুধু এই প্রার্থনা করেছিলেন যে আমাকে গরিব বা ধনী করো না, যেটুক খাবার আমার দরকার কেবল সেইটুক দিও। কত অনেস্ট প্রেয়ার না, যে আমাদের খাবারের জন্য অনেক সময় আমি বলে থাকি আমেরিকার মধ্যে বা অনেক সময় অনেকরে বা আমরা নিজেরা আমরা দেখতে পাই যে আমরা কতটুকু খেতে পারব। সো কেন আমরা আরো অনেক বেশি খাওয়ার জন্য, বেশি পাওয়ার জন্য আমরা চেষ্টা করি? আমরা তো খেতে পারবো না। সো এই জগতে খেয়ে পরে বেঁচে থাকার জন্য যেটুক দরকার সেইটুকুই যেন আমাকে দেয়, কেমন? কারণ দাও সেই কথা তিনি আরো অন্য জায়গায়ও তিনি বলেছেন যে আমাকে এত গরিব গরিব করো না যাতে কি হয় আমি অন্যের কাছে গিয়ে ভিক্ষা না করি, এবং আমাকে এত ধনী করো না যেন আমি গর্ববোধ করি। কারণ মানুষের টাকা বেশি হলে সে মানে মানে গর্ববোধ করে, আবার বেশি গরিব হইলে সে মানুষের কাছে সাহায্য চাবে। সো সেই জন্য দাউদের প্রার্থনা যে আমাকে এত গরিব করো না যেন আমি মানুষের কাছে ভিক্ষা করি, আবার আমাকে এত ধনী করো না যেন আমি আত্ম অহংকার গর্বে আমি ভরে যাই। যেন কারণ অহংকার এবং গর্ব যখন আসে তখন আমরা সদাপ্রভুর কাছ থেকে দূরে সরে যাই, আমরা সদাপ্রভুতে নির্ভর করি না যদি আমাদের বেশি টাকা পয়সা থাকে, কেমন? সো এখানে বলা হচ্ছে যে হিতোপদেশ ১৯ অধ্যায় ২২-এর খর মধ্যে বলা হচ্ছে সুন্দর একটা কথা, মিথ্যাবাদীর চেয়ে গরিব লোক ভালো। অর্থাৎ মিথ্যাবাদী মিথ্যা কথা বলে অনেক ধন সম্পত্তি অর্জন করার চেয়ে গরিব লোক ভালো, কারণ তাদের কোনো চিন্তা থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না, তারা সৎ পথে যেটুক পায় সেটুকুই তারা তৃপ্তির সাথে শান্তির সাথে তারা ভোগ করে, কেমন? মানুষ সৎভাবে উপার্জন করে যা খায় তাতেই সে তৃপ্তি হয়, কিন্তু মানুষ যদি মিথ্যা কথা বলে বেনিফিট কার্ড আনে আর প্রত্যেক সপ্তাহে বাজার করে, কেমন? বা মিথ্যা কথা বলে কোন ধন সম্পত্তি অর্জন করে, তাহলে মানুষকে প্রতি সময় কুড়ে কুড়ে খাবে, এবং তার কোনো একটা সময় সে সেই মিথ্যার জন্য, সেই অসৎ উপার্জনের জন্য অনুশোচনা করবে। কারণ অনেক সময় আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে অনেকে বলে যে প্রভু আমি আমি জানি না আমি কি অপরাধ করছি, কেন আমার এই অবস্থা আজকে। কারণ মানুষ অনুশোচনা করে অনেক সময় পরে, কিন্তু যখন সে অন্যায় করে, যখন সে মিথ্যা বলে, যখন সে মিথ্যাভাবে উপার্জন করে, ভুল করে, তখন সে চিন্তা করে না। আবার অনেক সময় মানুষের বাহুবল যখন থাকে, শরীরে এনার্জি থাকে অল্প বয়সে, তখন সে অনেক কিছু করে। যখন বার্ধক্য হয়, বয়স যখন কমে যায়, অথবা কোনো বিপদ সমস্যার মধ্যে পড়ে, তখন চিন্তা করে যে আমি কি ভুল করেছি, তখন সে নিজেকে মূল্যায়ন করে। কিন্তু এই মূল্যায়ন যদি আমরা অগ্রেই করে থাকি যে আমরা সৎপথে চলব, যা ক্ষতি হয় হোক, কেমন, যা হয় হোক, কিন্তু আমরা ঈশ্বর উপরে নির্ভর করব। ঈশ্বর উপরে যদি নির্ভর করি, কেমন, তাইলে ঈশ্বরই আমাদের রক্ষা করবেন। আমরা সেই সদ্রক মৈশক অবেদনগ, এবং যদি আমরা সেই দানিয়েল কেমন ঘটনা আমরা দেখি, তারা ঈশ্বর উপর নির্ভর করেছিল যে আমাদের যা হয় হোক, তোমরা আমাদেরকে থ্রো করো আগুনের মধ্যে। দানিয়েল বলছিল আমাকে সিংহের গর্তের মধ্যে ফেলে দাও, কেমন, যে ঈশ্বর আমি উপাসনা করি সেই আমাকে রক্ষা করবে, কেমন। কিন্তু যদি আমরা বলি জানবাসান ফরজ, এটার মানে কি জানবাসান ফরজ একটু ব্যাখ্যা করেন।
জানবাসান ফরজ হলো যে যদি এমন দানিয়েলের মতো কোন সমস্যায় যদি আমরা পড়ি, তখন আমরা মিথ্যা কথা বলবো যেন আমরা বেঁচে যেতে পারি।
সদ্রক মৈশক অবেদনগ যদি বলতো যে ঠিক আছে আমরা ওই
তোমার
মূর্তিকে
পূজা করব,
উপাসনা করব, মাথা নত করবো। দানিয়েলও যদি সেই একই কথা বলছে, যদি চিন্তা করতো আগে বাঁচি তারপরে, ওইটা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে বেঁচে যাওয়া, কেমন, সেটাও যদি বলে সেটাও মিথ্যা কথা হবে। কিন্তু আমরা দেখছি দানিয়েল সদ্রক মৈশক তারা মিথ্যা কথা বলে নাই, তারা বলছে সত্যি, আমরা তোমার উপাসনা তোমার নির্মিত প্রতিমাকে প্রণিপাত করব না। আর সেই কারণে তারা মিথ্যা কথা না বলে সততার মধ্যে ছিল, এবং ঈশ্বর বিশ্বস্ত। আমরা দ্বিতীয় তিমোথীয় ২ অধ্যায় ১৩ পদের মধ্যে আমরা দেখেছি যে ঈশ্বর বিশ্বস্ত। আমরা অবিশ্বস্ত হলেও
তিনি সবসময়
গড অলওয়েজ রিমেইনস ফেথফুল, ইভেন দো উই বিকাম আনফেথফুল, বাট স্টিল হি রিমেইনস ফেথফুল ফর এভার অ্যান্ড এভার। কেননা তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না, হি ক্যানট ডিনাই হিমসেলফ, তিনি অস্বীকার করতে পারেন না। সেই জন্য আমরা আমাদের জীবনে যে কোনো বিপদ হোক, সমস্যা হোক, যেন আমরা মিথ্যা কথা না বলি, আমরা সত্য কথা বলি, আমরা বিশ্বস্ত থাকি। আমরা ইফিসীয় চার অধ্যায় একটা পদ আমরা পাঠ করি, ইফিসীয় চার অধ্যায় ২৫ থেকে ২৭ এবং ২৯ পদ।
এই জন্য তোমরা মিথ্যা ছেড়ে দাও এবং একে অন্যের কাছে সত্যি কথা বলো, কারণ আমরা সবাই একে অন্যের সঙ্গে যুক্ত। যদি রাগ করো তবে সেই রাগের দরুন পাপ করো না, সূর্য ডুববার আগেই তোমাদের রাগ ছেড়ে দিয়ে আর শয়তানকে কোনো সুযোগ দিও না। তোমাদের মুখ থেকে কোনো বাজে কথা বের না হোক, বরং দরকার মতো অন্যকে গড়ে তুলবার জন্য যা ভালো তেমন কথাই বের হোক, যেন যারা তা শুনে তাতে তাদের উপকার হয়।
আমেন। সো মিথ্যা ছেড়ে দেওয়া আর সত্যি কথা বলা, সো আমাদের সত্য কথা বলতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, যেন আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি, খ্রিস্টের স্বভাব আমরা ধারণ করতে পারি, খ্রিস্টীয় স্বভাব, যেটা আমি বলেছিলাম ফিলিপীয় ৫ অধ্যায় সেই সরি ফিলিপীয় ২ অধ্যায় ৫ এবং ৬ পদের মধ্যে, যেমন মানে খ্রিস্টের সেই স্বভাব যেন আমাদিগেতে থাকে, খ্রিস্টের সেই স্বভাব। তিনি বলছেন যে আমার স্বভাব অর্থাৎ আমার চরিত্র, খ্রিস্ট যিশুর যে স্বভাব ছিল তা যেন তোমাদিগেতেও থাকে। খ্রিস্ট যিশুর যে স্বভাব অর্থাৎ তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই, তিনি হিংসা করেন নাই, তিনি অবিশ্বস্ত হন নাই, তিনি সবসময় বিশ্বস্ত ছিলেন, তিনি সবসময় বিশ্বস্ত ছিলেন, আর সেই অনুসারে আমরাও যেন বিশ্বস্ত থাকি এবং ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। কারণ যারা সত্য কথা বলে রাজার আনন্দ হয় না, রাজার আনন্দ হয় সত্য কথায়, এর অর্থ হচ্ছে ঈশ্বর খুশি হন। তারপরে আমরা দেখেছি হিতোপদেশ ১২ অধ্যায় ২২ পদের মধ্যে, মিথ্যাবাদী মুখকে সদাপ্রভু ঘৃণা করেন, কিন্তু যে লোকেরা বিশ্বস্ততায় চলে তাদের প্রতি ঈশ্বর সন্তুষ্ট হন। সো মিথ্যাবাদীকে ঈশ্বর ঘৃণা করেন, সেই ষষ্ঠ বস্তুর মধ্যে একটা আর কি, কারণ কিন্তু যে লোকেরা বিশ্বস্ততায় চলে তাদের উপর তিনি সন্তুষ্ট হন। সো আমরা সেই সত্যবাদী, আমরা সেই বিশ্বস্ত হই, বিশ্বস্ত জীবন যাপন করি, যাতে ঈশ্বর আমাদের উপরে সন্তুষ্ট থাকেন, আমরা ঈশ্বরকে খুশি করতে পারি। সো আমরা প্রভুকে ধন্যবাদ দেই আজকে এই ছোট্ট পাঠের মধ্যে, ছোট্ট আলোচনার মধ্য দিয়ে যেন আমরা নিজেদেরকে বিশ্বস্ত এবং সৎ জীবন যাপন করতে পারি। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি তোমার বিশ্বস্ততা এবং ধার্মিকতার জন্য। প্রভু তুমি বলেছ যেন আমরাও বিশ্বস্ত থাকি। আমাদের জীবনে প্রভু অনেক অবিশ্বস্ততা আছে, অনেক মিথ্যা রয়েছে। তুমি আমাদের চেতনা দাও, তোমার পবিত্রত্বার মধ্যে দিয়ে পরিচালনা দাও, যেন পবিত্র আত্মার অনুপ্রেরণায় পরিচালনায় আমরা সত্যবাদী হই, আমরা যেন সবসময় তোমাতে নির্ভর করি, সেই ফ্রগ বা ব্যাঙের মতো, আমরা যেন ফুললি রিলাই অন গড, ফুললি রিলাই অন ইউ, আমরা যেন সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভরশীল হই, বিশ্বস্তভাবে আমরা জীবন যাপন করি, পারিবারিক অবস্থায়, স্বামী স্ত্রীর কাছে, ছেলেমেয়েদের কাছে, পরিবারে, মণ্ডলীতে, সমাজে, রাষ্ট্রীয়ভাবে, যেন আমরা সব জায়গায় আমাদের বিশ্বস্ততা এবং সততা প্রমাণ করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং সর্বোপরি আমরা যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি। এই পাঠের জন্য, এই পাঠ যারা শুনবে, যারা শুনছে, প্রত্যেককে তুমি সেই সৎ এবং বিশ্বস্ত তার মধ্যে দিয়ে জীবন যাপন করতে আশীর্বাদ করো, সাহায্য করো। এই প্রার্থনা যিশু আমরা তোমার নামে চাই। আমেন।